সালাম আলাইকুম, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনার জন্যে। আর তা দিয়েই শুরু করছি। বঙ্গবন্ধুর সময় থেকে নিয়ে আপনি পর্যন্ত, বলতে কি তারও আগে, 47 পরবর্তীকাল থেকেই সেই আওয়ামী মুসলিম লীগ, যুক্ত ফ্রন্ট, সেসব সময় থেকে আওয়ামী লীগ ভোট কেন্দ্রিক, ভোটের রাজনীতি করেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে গণতন্ত্র, যে গণতন্ত্র প্রতিফলিত হয় রাজনীতির দর্শনে, আর্থসামাজিক দর্পণে প্রতিবিম্বিত হয় যা। এ দর্শন মনন আমরা শুনেছি এখানে, এবারেও পৌঁছানোর পরদিনই আপনি ভোট চাইলেন সমর্থকদের কাছ থেকে, শুভানুধ্যায়ীদের কাছ থেকে। কেমন সাড়া পাবেন বলে মনে হয়?
আমি তো মনে করি যে আওয়ামী লীগের জন্ম হয়েছিল বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য এবং অধিকার প্রতিষ্ঠা করবার জন্য, তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য। এবং জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ কিন্তু জনগণের সেবা করে যাচ্ছে এবং জনগণের যে অধিকার, মৌলিক অধিকারগুলি, সেইগুলি অধিকারগুলি অর্জন করা, সংরক্ষিত করা এবং তার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, এটাই হচ্ছে আওয়ামী লীগের কাজ। তো আওয়ামী লীগ বলতে গেলে আজকে বাংলাদেশের মানুষের যতটুকু অর্জন, যেমন প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনারা যদি দেখেন যে ভাষা আন্দোলন, মাতৃভাষা কথা বলার অধিকার, বাংলা ভাষা কথা বলার অধিকার অর্জন থেকে শুরু করে 6 দফা, এরপর 70-এর নির্বাচন, 71-এ মহান মুক্তিযুদ্ধের বিজয়, সবই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠন বাংলার জনগণকে সুসংগঠিত করে এবং দল মত বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবেই এই অর্জন করেছে। সেক্ষেত্রে দেশের মানুষের যে একটা মৌলিক অধিকার, যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষ তার পছন্দ মতো সরকার গঠন করবে। তো এই পছন্দ মতো সরকার গঠন করার একটাই সুযোগ যে সে ভোটের মাধ্যমে তার মতামতটা প্রকাশ করে এবং ভোটের মাধ্যমে সে সরকার গঠন করে। বাংলাদেশের জনগণ স্বাধীনতা পরপর যে জাতির পিতা প্রথম সংবিধানটা দিলেন, সেই সংবিধান দিয়ে কিন্তু 73 তিনি নির্বাচন দিলেন আর সেই নির্বাচনে জনগণ ভোট দিল। আপনি যদি অন্য পৃথিবীর কোনো দেশে দেখেন যে কোনো রেভলিউশনের পর বা যুদ্ধের পর এত দ্রুত একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে ফিরে যাওয়া বা নির্বাচন দেওয়া, এটা কিন্তু কখনো হয়নি ইতিহাসে। এটা কিন্তু বাংলাদেশ একমাত্র যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দৃষ্টান্তটা স্থাপন করেছিলেন। আর এই ধারাবাহিকতাটা যদি চলতে পারত, তো এই বাংলাদেশ স্বাধীনতার 10 বছরের মধ্যেই উন্নত দেশ হিসেবে বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেটা সৌভাগ্যগত হয়নি। 75-এ 15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। শুধু তিনি রাষ্ট্রপতি ছিলেন, ক্ষমতায় ছিলেন, ক্ষমতার জন্য তাকে হত্যা করা হয়েছে, শুধু তাই না, গোটা পরিবারকে হত্যা করা হলো। এরপরে জাতীয় 4 নেতাদেরকে হত্যা করা হলো। এই হত্যার উদ্দেশ্যটাই হলো যে স্বাধীনতার চেতনাটাকে ধ্বংস করা। আর এই যে এতদিনের সংগ্রামের মধ্য দিয়ে জনগণের যে মৌলিক অধিকারগুলি অর্জন হয়েছিল, ভোটের অধিকার অর্জন হয়েছিল, দেশের মানুষ তার বেঁচে থাকার একটা সুন্দর সুযোগ পাচ্ছিল, সেই জিনিসটাকে ধ্বংস করে দেওয়া হলো। এবং যে মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা দখল করেছিল, তারা কিন্তু জনগণের এই ভোটকে সুসংহত করা বা সুরক্ষিত করা বা ভোটের মাধ্যমে জনগণ যে তাদের পছন্দ মতো সরকার গঠন করবে সেই সুযোগটা তারা দেয়নি। খুব স্বাভাবিকভাবে এটা জানা যায় যে একটা মিলিটারি ডিক্টেটর যখন রাতারাতি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা আসে, তখন তো সে রাজনীতিবিদদের বকাঝকা দিয়েই আসে, এরপর নিজে রাজনীতিবিদ হয়ে যায়, কুর্দি খুলে কাপড় চেঞ্জ করে রাজনীতিবিদ হয়, তবে দল গঠন করে আর সেই দল দিয়ে তারা চেষ্টা করে ভোট রিগিং করে 2/3 মেজরিটি দিতে পার্লামেন্টে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, সেটা হলো তাদের যে অবৈধ ক্ষমতা দখল এবং মার্শাল অর্ডিনেন্স দিয়ে যে আইন টাইনগুলি করে, যে নির্দেশ দেয়, সেগুলিকে লেজিটিমাইজ করা। তো সেটা করতে গেলে 2/3 মেজরিটি লাগবে, সংবিধান আবার যদি রিভাইভ করতে 2/3 মেজরিটি লাগবে, সংবিধান সংশোধন তারা করে, এই প্রক্রিয়াটা করার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের ভোটের অধিকারটা হরণ করা হয়। কারণ যেহেতু অবৈধ ক্ষমতা দখল, সেটাকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনের নামে প্রহসন, আর ওই প্রহসনের মাধ্যমে টু থার্ড মেজরিটি নিয়ে ভোট ভোটের খেলা খেলে একটা অবৈধ ক্ষমতা বৈধ করা, ওই জায়গা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনা এবং বাংলাদেশের ভোটের অধিকারটা নিশ্চিত করা, এটাই ছিল আমার মূল লক্ষ্য। আর সেজন্য দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম যেটাই করেছে, আপনি জানেন যে আমার স্লোগানই ছিল যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই স্লোগানটা দিয়ে মানুষের ভিতরে তার ভোটের অধিকার সম্পর্কে তাকে সচেতন করা, আমি সেটা খুব সফলভাবে করতে পেরেছি। এখন যে ভোট হয় সেখানে কিন্তু মানুষের মাঝে সাংঘাতিক একটা উৎসাহ থাকে, লাইন দিয়ে তারা ভোট কেন্দ্রে যায়, তারা ভোট দেয় এবং যে প্রার্থী তাকে পছন্দ হয় তাকে তারা ভোট দেয়, এই দেবার অধিকারটা তারা পেয়েছে। এবং আমার সরকার আমলে, এই যে আমি গত পাঁচ বছর যে ক্ষমতায়, মানে সাড়ে চার বছর, মাত্র কয়েক মাস তো বাকি আছে, এই পাঁচ বছর নয় মাস চলছে, এর মধ্যে প্রায় 6,000 ইলেকশন হলো, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, উপনির্বাচন, পৌরসভা নির্বাচন, এই যে প্রায় 6,000 মতো ইলেকশন হয়েছে, আমরা এখানে দেখেছি মানুষের মাঝে সাংঘাতিক একটা উৎসাহ, মানুষ ভোট দিতে চায়, যায় ভোট দেয় এবং সে খুব গর্ববোধ করে যে সে একটা ভোট দিতে পেরেছে এবং তার মনমতো সরকার বা মনমতো লোককে, সে পছন্দের লোকটাকে ভোট দিতে পেরেছে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনার প্রশ্ন উত্তরে যে এখন মানুষের মাঝে সাংঘাতিক উৎসাহ আছে যে আগামী নির্বাচন হবে, আওয়াজ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং তারা ভোট দেবে, ভোট দিয়ে তাদের মনমতো সরকার গঠন করবে।
জি, আমরা বঙ্গবন্ধুর সময় থেকে আপনার সময় পর্যন্ত এখনো ভোটের রাজনীতির কথা বারবার শুনেছি। আপনি নিজে একাধিকবার ক্ষমতায় থেকেছেন, আছেন, বিরোধী দলও আপনি থেকেছেন, আপনি আজ যদি বিরোধী দলে থাকতেন তাহলে আজকের নির্বাচন পূর্ব বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আপনি কিভাবে দেখতেন? নির্বাচন কমিশনকে কেমন ধারার মনে হতো আপনার দৃষ্টিতে? লেভেল প্লেয়িং ফিল্ড মনে হতো কি?
বর্তমানে যে অবস্থাটা আছে আপনি জানেন যে এর আগে তো নির্বাচন কমিশন সরকার ইচ্ছা মতো করত, যাকে পছন্দ তাকে দিয়ে দিত। এখন কিন্তু নির্বাচন কমিশন নির্বাচিত হয় একটা সার্চ কমিটির মাধ্যমে, মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি করে দেন, সেখানে সব দল থেকে নাম পাঠানো হয়, সেই নামের মাধ্যমে যখন সার্চ কমিটি বসে এবং সেখান থেকে তারা নাম পছন্দ করে নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে এই স্বচ্ছতাটা আমরা আনতে সক্ষম হয়েছি, এটা আমরা এনেছি, আমরা উদ্যোগ নিয়েছিলাম। কাজে এখন নির্বাচন কমিশন, আমি তো বললাম যে যে কতগুলি ইলেকশন হলো সেই ইলেকশনের যদি আপনি যাচাই বাছাই করেন বা দেখেন বা পরিস্থিতি দেখেন, তাহলে অবশ্যই এটাকে আপনাকে স্বীকার করতেই হবে যে অবশ্যই বর্তমানে ইলেকশন করবার মতো সুন্দর একটা পরিবেশ আছে এবং এই নির্বাচন কমিশন সেই ইলেকশন করতে পারবে। এবং লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আপনি কি বোঝেন আমি জানি না, কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন, তবে আমি মনে করি যে জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, যেমন এই কিছুদিন আগে তিনটা সিটি কর্পোরেশন ইলেকশন হয়ে গেল, তিনটা সিটি কর্পোরেশন ইলেকশনে দুটোতে আওয়ামী লীগ জিতেছে, একটায় বিএনপি জিতেছে, দুটো তো আপনারা নিজেরাই দেখলেন, মাত্র 2,500 ভোটে আমাদের প্রার্থী বোধ হয়, হ্যাঁ 2,500 ভোটই তো বোধ হয় হেরে গেল। তো এই যে এত মাত্র এত কম ভোটে যে হারলো, আমরা তো কই ওই ভোট পরিবর্তন করা বা সেখানে কোন রকম মানে হাত দেওয়া বা এটাকে আমরা তো কিছু বলিনি, ঠিক আছে জনগণ ভোট দেয়নি, ভোট দেয়নি এবং আমাদের প্রার্থীও সেইভাবে নিয়েছে, তো এটা কি প্রমাণ করে না যে এখন ইলেকশন করবার মতো যথেষ্ট একটা সুন্দর পরিবেশ আছে?
আমরা নিশ্চয়ই আশা করবো যে সেরকম
সেটাই থাকবে। না, একটা কথা আপনাদের এটা মনে রাখতে হবে, দেখেন আমার রাজনীতি কিসের জন্য, আমি কেন রাজনীতি করি, আর আমি কেন, আমি ক্ষমতা থেকে কি কাজ করছি, আমি কি আমার ভাগ্য গড়ার জন্য?
না, আপনি অনেক কিছু করেছেন
বলেন, আমি আমার নিজের ভাগ্য গড়ছি না আমার ছেলেমেয়ের ভাগ্য গড়ছি, যে আমি আমার দেশের মানুষের ভাগ্য গড়ছি, আমি আমি যে ক্ষমতাটা আমার কাছে হচ্ছে, আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব, একটা কর্তব্য দেশের মানুষের প্রতি, যে কথা আমি সবসময় বলি, বারবার বলি, যে আমার বাবা এই দেশের মানুষের জন্য সারাজীবন সংগ্রাম করে গেছেন, কিন্তু তার জীবনটা দিয়ে গেছেন এই মানুষের জন্য। আমরা সন্তান হিসেবে পিতাকে কতটুকু পেয়েছি বলেন, মৃত্যু খালি জেলেই। আর মানুষের কথা বলেছেন, একটা বক্তৃতা দিয়েছেন, একটা মামলা, অমনি জেলখানায়। তো এই যে তার যে সারাজীবনে এত বড় স্যাক্রিফাইস, এবং তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করলাম, তা আমার এখন একটাই কাজ, একটাই লক্ষ্য, যে স্বাধীনতার পরপর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটা প্রদেশ, তাকে রাষ্ট্র করা, একটা যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে তোলা এবং সেই দেশটাকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি তো মাত্র 3.5 বছরের মধ্যে একটা বিধ্বস্ত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা দিয়ে গিয়েছিলেন। এইটুকু তিনি করতে পেরেছেন তার দক্ষ নেতৃত্বের কারণে। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের এই দেশের মানুষগুলি, এর মধ্যে কিছু কিছু বেঈমান মুনাফিক, তার বিরুদ্ধে আজেবাজে কথা বলা, অপপ্রচার করা, যখন অপপ্রচার করেও দেখলো যে জনগণের মন থেকে তাকে সরানো যাচ্ছে না, তার জনপ্রিয়তা এতটুকু কমানো যাচ্ছে না, তখনই তারা চরম আঘাত করল, তার বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করল। এখন কথাটা হচ্ছে যে এই যে এই হত্যাকাণ্ডের পর স্বাভাবিক আমি আর এরা বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, কিন্তু তখন থেকে আমাদের দুই বোনের মধ্যে একটা জিনিস কাজ করতো, শুধু মনে হতো যে অন্যায় ভাবে যে হত্যাকাণ্ডটা হলো তার বিচার যেমন করা হবে, আবার সেই সাথে সাথে যে দেশটাকে তিনি উন্নত করতে চেয়েছিলেন, যখনই সুযোগ পাবো সেই দেশের মানুষের উন্নয়নটা এমন ভাবে করব যেটা আমার বাবা চেয়েছিলেন, এবং সেটা যদি করতে পারি তাহলে মনে হবে ওটাই হচ্ছে সব থেকে বড় প্রতিশোধ নেওয়া, যে ওই খুনিরা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে দিতে চায়নি, স্বাধীন বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলুক চায়নি, স্বাধীন বাংলাদেশের জনগণ একটা সম্মান নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে বাঁচবে সেটা তারা চায়নি, চাইনি বলেই জাতির পিতাকে এভাবে হত্যা করলো। তা আমরা সেই জায়গাটা ফিরে আনতে চাই যে মানুষের ভিতরে সেই আত্মমর্যাদা বোধ থাকবে, আত্মসম্মান বোধ থাকবে, এবং আমরা বিশ্বের একটা মর্যাদা নিয়ে চলবো, মাথা উঁচু করে চলবো, যে বাংলাদেশকে একসময় বাংলাদেশ শুনলেই জিজ্ঞেস করতো, ও বাংলাদেশ তোমাদের এখানে বন্যা হয়, খরা হয়, ঝড় হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, দুর্ভিক্ষ ইত্যাদি ইত্যাদি, সেই বাংলাদেশটাকে নিয়ে মানুষ যেন এখন গর্বের সাথে কথা বলে। এবং আমি খুব বিনীতভাবে বলতে চাই যে প্রথম ছিলাম 5 বছর, এবারে 10 বছর চলছে, আমি তো সফলভাবে সেই জায়গাটা বাংলাদেশকে নিয়ে আসছি, বাংলাদেশের মানুষকে সেই মর্যাদাটা ফিরিয়ে দিতে পেরেছি। তো এইটুকুই আমি মনে করি যে আমার বাবার যে অধুরা কাজ, যে অসমাপ্ত কাজ, সেটাকে সমাপ্তির পথে কিছুটা তো আমি এগিয়ে নিতে পেরেছি।
আমিও অত্যন্ত বিনয়ের সঙ্গে বিনীতভাবে আপনাকে বলতে চাই যে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন, আপনার প্রাপ্তি অনেক। অর্থনীতি ক্ষেত্রে অর্জনের পাশাপাশি অর্থ পাচার, ঋণ খেলাপি, ব্যাংকের টাকা আত্মসাৎ, গুমখুন, এ নিয়েও বিস্তর অভিযোগ শোনা যায় নানা মহলে। কিন্তু তারপরেও যেমন ঠিক না বললাম যে জিডিপি গ্রোথ, বৈদেশিক মুদ্রা মজুদের আকার, স্ফীতি, কর্মসংস্থান তুলনামূলক হলেও দেশে বিদেশে মিলিয়ে খুব নিরাশাব্যঞ্জক নয়। এসবের জন্য কাকে সাধুবাদ দেবেন আপনি, সরকার না প্রাইভেট সেক্টরকে?
আপনি দেখুন, সরকার যদি মানে সঠিকভাবে কাজটা না করে তো প্রাইভেট সেক্টর কে একা পারে না। প্রাইভেট সেক্টরকে কাজ করার সুযোগটা সরকারকেই সৃষ্টি করে দিতে হয়, আর আমি কিন্তু সেটাই দিয়েছি। যেমন আমাদের দেশে একটা মাত্র টেলিভিশন ছিল, একটা মাত্র রেডিও ছিল, আজকে 44টা টেলিভিশনের অনুমোদন দেওয়া আছে, এবং সেখানে প্রায় এখন 24টা টেলিভিশন চলছে। রেডিও আমরা শুধু রেডিওই দেয়নি, মানে FM ব্যান্ডই দেয়নি, আমরা সাথে সাথে কিন্তু কমিউনিটি রেডিও চালু করে দিয়েছি, মানুষের কর্মসংস্থানও হচ্ছে, পাশাপাশি কর্মসংস্থানটাই আমার বেশি উদ্দেশ্য ছিল, এবং অর্থনৈতিক গতিশীলতা। আজকে বিদ্যুৎ, এই বিদ্যুৎও প্রাইভেট সেক্টরে আমার দেওয়া, হেলিকপ্টার ভাড়া করে, প্রাইভেট হেলিকপ্টার নিয়ে যে চলছে, প্রাইভেট হেলিকপ্টার, বিমান থেকে শুরু করে শিল্প কারখানা থেকে সবকিছু আমি কিন্তু প্রাইভেট সেক্টরকে ব্যাপকভাবে উন্মুক্ত করে দিয়েছি। কেন দিয়েছি? যে আমার অর্থনীতিটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে, সাথে সাথে সরকারের প্রতিষ্ঠানগুলিকেও আবার বন্ধ কলকারখানা চালু করা থেকে শুরু করে সরকার প্রতিষ্ঠানগুলিকে আমরা শক্তিশালী করে গড়ে তুলছি। আর আপনি ঋণ খেলাপির কথা বললেন, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশে স্বাধীনতার পর কি ঋণ খেলাপি কালচার ছিল? ছিল না। এই কালচারটা শুরু করলো কে? 75-এর পর জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে, এই ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কিছু লোককে মানে খুশি করে তাকে তাদের সমর্থন নেওয়ার জন্য তারা তো ব্যাংকটা খুলে দিল, যাকে তাকে লোন দিয়ে দিল, তারা লোন ফেরত দিল কি না দিল সেটা দেখলো না। এইভাবে এই মিলিটারি রুলাররাই তো এদেশে আপনার ঋণ খেলাপি কালচারটা শুরু করে দিল। আর দ্বিতীয়টা হচ্ছে যে দেশের অর্থনীতিকে যদি আপনি গড়ে তুলতে চান, আপনি যে রাজনীতি করবেন বা আপনি যে কাজই করেন না কেন, আপনার তো একটা চিন্তাভাবনা থাকতে হবে, ভিশন থাকতে হবে, একটা দিক নির্দেশনা থাকতে হবে যে আপনি এই কাজ করে কোথায় যেতে চান। এটা কি আর কারো ছিল? কখনো ছিল না, ছিল শুধু আওয়ামী লীগের। আমাদেরই অর্থনৈতিক নীতিমালা, আমাদের পার্টির যে ঘোষণাপত্র, আমরা দেশটাকে কি করতে চাই তার একটা পরিকল্পনা, পূর্ণাঙ্গ পরিকল্পনা। কিন্তু যখন বিরোধী দলে তখন থেকে পূর্ণাঙ্গ পরিকল্পনা করে গেছি, আর সেটা করে গেছি, তার ভিত্তিটা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধুর কাছ থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিব প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আমি কাজ করতে গেলে যেখানে হাত দিই প্রত্যেকটা জিনিসের ভিতটা তিনি রচনা করে দিয়ে গেছেন, আর সেটার উপরে দাঁড়িয়েই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। কাজে আজকে যে অর্থনৈতিক উন্নতিটা, এটা আমাদের আমরা যে পলিসিটা গ্রহণ করেছি, যেমন আমরা এর আগে যে করত বিএনপির আমলে ছিল শর্ট টার্ম প্রোগ্রাম, কি 3 বছর মেয়াদি দারিদ্র বিমোচন কর্মসূচি বা 2 বছর মেয়াদি, আমরা কিন্তু সেখানে না, আমরা জাতির পিতার সেই নির্দেশনা যে 5 বছর মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু করলাম। পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সাথে আবার আমি 10 বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা করলাম, সেটা হচ্ছে যে এই 5 বছর মেয়াদি পরিকল্পনা করে তো আমি 5 বছর ক্ষমতায় সেটা করবই, সাথে সাথে 10 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে যাব। এখন যেমন প্রথমবার আমি আমার নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিলাম দিন বদলের সনদ, আজকে তো দিন বদল করতে পেরেছি, এটা তো স্বীকার করবেন মানুষের জীবন মান অনেক উন্নত হয়েছে। তো সেই সাথে আমাদের যেমন কোন সালের মধ্যে বাংলাদেশকে কি কি করবো সেটাও কিন্তু আমাদের তৈরি করা। আমরা 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করবো, আর 2020 সালে হচ্ছে জাতির পিতার জন্মশতবার্ষিকী, সময়টা কিন্তু খুব কাছাকাছি। আমরা 20 সাল থেকে 2021 সালের মার্চ পর্যন্ত আমরা এটাকে একটা মুজিব বর্ষ ডিক্লেয়ার করেছি, কেন এর মধ্যে বাংলাদেশকে আমরা অন্ত ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করব, এবং সেই পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের এখন প্রবাটি আমরা 21 ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি, জিডিপি আপনার জানেন আপনি 7.86 ভাগে আমরা উন্নীত করতে পেরেছি, ইনফ্লেশন কিন্তু কম 5.4 ভাগ। তো আমরা সেই সাথে আবার আগামীতে মানে বাংলাদেশটা কখন কিভাবে এগোবে, 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত দেশ করব, সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে কিন্তু সে পরিকল্পনাও কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, এখন থেকে করছি যে কতটুকু অ্যাচিভমেন্ট করলাম, কতটুকু অর্জন হলো, সামনে কতটুকু করতে হবে। আমরা সেই সাথে আর একটা কাজ করে যাচ্ছি, ডেল্টা প্ল্যান 2100 সাল, অর্থাৎ 86 সালের কর্মসূচি আমি তৈরি করে দিয়ে যাচ্ছি, কারণ আমি হয়তো বেঁচে থাকবো কি থাকবো না, আর এখন তো বয়স হয়েছে, বেঁচে থাকার তো কথাও না। আর তাছাড়া আমার পিছনে তো গুলি, বোমা, গ্রেনেড অনেক কিছু আমি মুখোমুখি, না না অনেক কিছু মুখোমুখি হয়েই তো আমি এখানে আসছি, কিন্তু আমি করে রেখে যাই এই কারণে যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন আসে, তারা যে এভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, যে আমরা 2100 সালের বাংলাদেশকে কিভাবে উন্নত করব, সেই পরিকল্পনা হচ্ছে। সেই কারণেই কিন্তু দেশ উন্নত হচ্ছে, আপনি পরিকল্পিতভাবে পদক্ষেপ নিচ্ছেন এবং প্রাইভেট সেক্টরকে সব রকম সুযোগ দিয়েছে, প্রতিটি ক্ষেত্র তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। প্রাইভেট ব্যাংক, প্রাইভেট বিমা, প্রাইভেট সবকিছু, বিমান, হেলিকপ্টার, টেলিভিশন, রেডিও, বিদ্যুৎ থেকে শুরু করে সব ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি তারা যাতে করতে পারে তার জন্য সব ধরনের সুযোগ সুবিধা এবং ক্ষেত্র বিশেষে অল্প টাকায় অল্প সুদের লোন দেওয়া, তারপরে আপনার ট্যাক্স হলিডে দেওয়া বা ক্যাপিটাল মেশিনারিজ আনার জন্য ট্যাক্স রিডিউস করা, কমানো বা হলিডে দেওয়া, যত রকমের সুযোগ দেওয়ার আমরা প্রাইভেট সেক্টরকে দিয়ে দিচ্ছি। এখন কাজ করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো যে কথাগুলি আসে, হ্যাঁ সেই সমস্যা হয়তো থাকতে পারে, কিন্তু সেই সমস্যা কি আমার অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারছে? তা তো পারছে না। যেটা আমার অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারছে না সেটা নিয়ে এত আলোচনার তো দরকার নেই।
নাগরিক হিসেবে নিবন্ধীকৃত নন এমনি বাংলাদেশীদের নিয়ে, অবৈধ বাংলাদেশী অভিবাসী হিসেবে চিহ্নিতদের সম্পর্কে ভারতের বর্তমান গদ্দী মেশিন দলের হুঙ্কার আপনাকে কতখানি চিন্তান্বিত করে এবং আদৌ চিন্তান্বিত করে কিনা?
এটা এখন তারা, এটা বোধ হয় তাদের পলিটিক্স, এটা হয়তো ওদের তাদের নিজস্ব পলিটিক্স তারা বলছে, কিন্তু আমি তো মনে করি যে আমাদের কোনো অবৈধ বাংলাদেশি সেখানে আশ্রয় নিয়েছে। আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট মজবুত, তারা সেখানে কেন যে অবৈধ হবে? তারা তাদেরই নাগরিক, তারা যদি এখন কাউকে অবৈধ বলে আর বৈধ বলে এটা সব পুরো তাদের ব্যাপার। তবে বিষয়টা নিয়ে আমি কিছুটা কথা বলেছি প্রাইম মিনিস্টারের সাথে, আমার কথা হয়েছে, তো বলছে না এমন কোনো মানে তাদেরকে ফেরত পাঠানো বা এই ধরনের কোনো চিন্তা তাদের নেই।
11 লক্ষের মতো রোহিঙ্গা শরণার্থীর ভবিষ্যৎ বিষয়ে কারা আপনাকে, আপনার সরকারকে সবচেয়ে বেশি মদদ দেবার যোগ্যতা রাখে বলে আপনি মনে করেন?
আমার দেশের মানুষ, মানুষের কাছ থেকে যে সমর্থনটা আমি পেয়েছি সেটা সত্যি অতুলনীয়। আর এই রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকতে শুরু করে খুব স্বাভাবিকভাবে, কারণ এভাবে এত মানুষ আসবে এটা তো কেউ চায়ও না, আশাও করে না, মানে আসুক সেটাও কাম্য না, কিন্তু যখন তারা আসলো তাদের যে মানে তাদের উপরে যে অত্যাচার নির্যাতনের চিহ্নগুলি যেগুলো আমরা দেখলাম সেটা সত্যি আমাদেরকে খুব কষ্ট দিয়েছে। আমি আমার দেশবাসীকে আহ্বান করলাম, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ যা যা পেয়েছে রিলিফ নেতা আসলো, সাহায্য করা শুরু করলো। আমরা আমাদের মানে বর্ডার গার্ড, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আমাদের মানে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আমাদের রেড ক্রিসেন্ট থেকে শুরু করে আমাদের সব, আমাদের ভলান্টিয়ার আছে অনেক, তাদেরকে আমরা সবাইকে এক করলাম। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আসলো, তাদেরকে আমি বললাম, নির্দেশ দিলাম যে জায়গা দিতে হবে, তোমরা জায়গার ব্যবস্থা করো। ওই এলাকার আমাদের যে এমপি তাকে বললাম যেভাবে হোক এদের জন্য জায়গার ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের প্রশাসনের কর্মকর্তা তাদেরকে, আমাদের তো ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার কমিটি করা আছে, সেই কমিটি নিয়ে বসলাম, তাদেরকে ই করলাম, এভাবে তাদের শেল্টার ব্যবস্থা এবং তাদের প্রথম দিকে খাদ্যের ব্যবস্থা সব আমরা করলাম। এরপরে আন্তর্জাতিক সংস্থাগুলি এগিয়ে আসলো, আন্তর্জাতিক দেশগুলি এগিয়ে আসলো, বিভিন্ন দেশ ছুটে আসলো, কেউ জন ফিল্ড হসপিটাল করে দিচ্ছে, কেউ পানির ব্যবস্থা করে দিচ্ছে, কেউ ওষুধ দিচ্ছে, কেউ চিকিৎসা ব্যবস্থা, মানে এভাবে নানাভাবে আমরা সাহায্য পেতে শুরু করলাম। আবার সাহায্য সামগ্রী রাখার জন্য আলাদা ওয়্যার হাউস তৈরি করতে হলো তার রাতারাতি, এবং সেগুলি কোথায় নামবে, কীভাবে যাবে, সমস্ত ব্যবস্থা এবং সবই আমরা করলাম। আর সাথে সাথে আরেকটা কাজ করলাম যে তাদের আইডি কার্ড তৈরি করা, যারা ঢুকছে তাদের ছবি নিয়ে আইডি কার্ড তৈরি করা, এভাবে আমরা করে যাচ্ছি। কাজে আপনি যদি বলেন তো সবার আগে আমি বলবো যে আমার বোন রেহানা আমাকে সব থেকে বেশি প্রথমে বলতে গেলে সেই সাহস দিয়েছে, বলেছে তার ইচ্ছা। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের কাছ থেকে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি, এবং বিশেষ করে আমার কক্সবাজারের মানুষগুলি, কারণ কক্সবাজারের মানুষগুলিরও সব থেকে বেশি কষ্ট, কারণ তাদের জমি, চাষের জমি বলেন, আমাদের ঘন যে বনভূমি, তারপরে তাদের যে বাগানগুলি ছিল সেগুলি তাদেরকে দিয়ে দিতে হলো। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের সাহায্য, এবং সারা বাংলাদেশের, সেই সাথে বিভিন্ন দেশ আমাদের সাহায্য করছে, আন্তর্জাতিক প্রতিটি সংস্থা, আমি তো বলবো যে বাংলাদেশ এমন একটা পর্যায়ে এসেছে আজকে সারা বিশ্বই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।
বিশেষ করে এবারের এই অধিবেশনে কোন দেশে
এখানে সব দেশ প্রত্যেকে
সাহায্য সহায়তা
না সবাই এ ব্যাপারে খুবই উদ্বিগ্ন এবং বেশ কতগুলি ইভেন্টও হয়ে গেল কতগুলি, এবং রোহিঙ্গাদের কিভাবে সাহায্য করা যায়, মিয়ানমারের উপরে কিভাবে চাপ দেওয়া যায়, কিভাবে তারা এদেরকে ফেরত দেবে, সে ব্যবস্থাটা নিয়ে বারবার বারবার প্রতিটি ক্ষেত্রে কিন্তু কথাটা এসেছে এবং সবাই এই কথাটা বলেছে, এটা হলো সব থেকে বড় কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু মিয়ানমারের সাথে ইতিমধ্যে দুটো চুক্তি করে ফেলেছি এবং তারা স্বীকার করেছে তাদেরকে নিয়ে যাবে, তো তারা নেওয়া শুরু করবে। ইতিমধ্যে প্রায় 3,000 মতো তালিকাও হয়ে গেছে। তা আমরা আমাদের সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা প্রথমে আস্তে আস্তে তাদের পাঠাতে শুরু করব। আর মিয়ানমার ইতিমধ্যে জাতিসংঘের সাথে একটা চুক্তি করেছে, রেড ক্রস এবং আমাদের ইউএনএসসিআর এদের সাথে ওদের চুক্তি, ওদের আলোচনা, এদেরকে কাজ করার তারা সুযোগ দিচ্ছে। আপনার রেড ক্রস তো এখন কাজই করছে ওখানে, কিন্তু সেই সাথে সাথে অন্যান্য মানে জাতিসংঘ প্রতিষ্ঠানগুলি কাজ করবে, তো সেদিক থেকে এই লোকগুলি যারা থাকবে তাদের নিরাপত্তা, তাদের সেফটি সিকিউরিটি সবকিছু দেখতে হবে। তো আমরা চাচ্ছি যে প্রথম আমাদের যেটা আলোচনা সব আসলো যে প্রথম আমরা কিছু পাঠাবো, তারা তাদের সাথে ওরা কিরকম ব্যবহার করে সেটা আমরা দেখব এবং তারপর ধীরে ধীরে পাঠাবো। ইতিমধ্যে আমি ভাষান্তরে তাদের জন্য ঘর বাড়ি তৈরি করছি যাতে ভালোভাবে তারা থাকতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আপনি কতখানি তুষ্ট এবং সন্ত্রাস প্রতিরোধ সহ আর কোন কোন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আপনার কাম্য?
আমাদের পররাষ্ট্রনীতি তো খুব স্পষ্ট, সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা না। সেদিক থেকে আমি বলবো যুক্তরাষ্ট্রের সাথে বর্তমানে আমাদের সম্পর্ক ভালো। আর কিছুক্ষণ আগে আপনার এখানে আসার আগে আমি ফরেন সেক্রেটারির সাথে কথা হলো, এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও দেখা হলো। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের দুই দেশের একটা সম্পর্ক ভালো আছে এবং ভালো থাকবে, সেভাবেই চলবে।
আর আপনি শুধুই বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, আপনি বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের পথপ্রদর্শক, অবিসংবাদিত জননেত্রী আপনি, আপনার প্রাপ্তি অনেক, সমুদ্র গর্ভ থেকে নিয়ে অন্তরীক্ষ অবধি, বৈদেশিক মুদ্রা থেকে নিয়ে রেমিটেন্স, জিডিপি, পদ্মা সেতু, পায়রা বন্দর, ঢাকা চট্টগ্রাম চার লেন, মেট্রো ট্রেন, এমডিজি স্বীকৃতি, এমনি আরও কত কী, কিন্তু তারপরেও শোনা যায় এটা হয়নি ওটা হয়নি, এই যে ক্ষোভ, এই যে হতাশা, নৈরাশ্য, এর মধ্যে আপনি নিজে বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার হরিণ প্রত্যাশাকে অধরা দেখতে পান কি?
আমি কখনো সোনার হরিণ ধরতে যাইনি, বরং যারা এই যে এত কিছু পরে মনে করে কিছু হয়নি কিছু হয়নি, সোনার হরিণের পিছনে তারা ছোটে। আমি কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই কাজ করি এবং এই যে উন্নয়নগুলি আমি করেছি আপনি যেগুলি বললেন, শুধু তাই না, আমি ভবিষ্যতের জন্য যে আরো কর্মসূচি রেখে গেছি এটা সময় পাবেন না, কারণ এত কাজ আপনি কত বলবেন। তারপর আমি বলছি যেমন ঢাকা রাজধানীর সঙ্গে শুধু চট্টগ্রাম ঢাকা চার লেন না, ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, ঢাকা থেকে একেবারে দিনাজপুর পর্যন্ত, ঢাকা সিলেট, ঢাকা বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত সমস্ত জায়গায়, ঢাকা থেকে খুলনা, আমরাও কিন্তু পুরো যোগাযোগ নেটওয়ার্কটা তৈরি করে দিচ্ছি, অর্থাৎ মানুষের জীবনটাকে সুন্দর স্বাচ্ছন্দ্য করে দেওয়া। এরপরেও যারা কোনো কিছুই ভালো চোখে দেখে না, এই ভালো চোখে না দেখার লোকগুলি কিন্তু এর মধ্যে বেশ কিছু আছে আপনার অচেনা নয়, তাদের যদি অতীত ইতিহাসটা দেখেন তারা কখনো গণতান্ত্রিক পরিবেশে স্বস্তি বোধ করে না, তারা একটা যদি মানে মানুষ ভালো থাকে সুখে থাকে তাদের সেটা ভালো লাগে না, কারণ তাদের নিজস্ব একটা এজেন্ডা আছে, তারা সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করবে যদি এদেশে সংবিধান লঙ্ঘন করে কোন মহল ক্ষমতা দখল করে তখন নাকি তাদের গুরুত্বটা বাড়ে, এবং তারা কেউ কেউ হয়তো একটু পতাকার আশা করে, কেউ একটু ভালো থাকার আশা করে বা ভালো একটা পদ পাওয়ার আশা করে বা একটা মানে ক্ষমতার স্বাদটা একটু পেতে পারে। এই ধরনের মানসিকতা নিয়ে যারা চলে তারা আমাদের কোনো অর্জন তাদের চোখে পড়ে না, তারা দেখে না এবং তারা দেখবেও না। কারণ আপনি আমাকে বলেন, কেউ যদি চোখ থাকতে অন্ধ হয় তাকে কি আপনি কিছু দেখাতে পারবেন? পারবেন না। এটাই হচ্ছে সমস্যা আমাদের। এদের সমস্যাটা কোথায় সেটা হয়তো অনেকে বুঝতে পারে না। আর আমার সরকার, আমি মনে করি যে আমরা যে সরকার গঠন করার পরে এই যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, এতে আমার নিজের ব্যক্তিগত লাভটা কি আপনারা বলেন? আমি তো কোনো নামও চাই না, কোনো পুরস্কারও চাই না, কোনো কিছু চাই না, তবু এসে যায়।
আপনি তো চাইবেন
না, যেটা এসে যায় ঠিক আছে, কিন্তু আমি তো কিছু চাই না, কোনো একটা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমি ক্ষমতায় না। আমার ক্ষমতাটার হচ্ছে এটা যে আমি দেশের মানুষের সেবা করার সুযোগ পাই, দেশের উন্নয়ন করার সুযোগ পাই, দেশের জন্য কাজ করার সুযোগ পাই এবং সেই সুযোগটা সম্পূর্ণভাবে কাজে লাগাই, দিন রাত পরিশ্রম করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করি। কারণ কতটুকু করতে পেরেছি আমার নিশ্চয়ই আমার সাধারণ মানুষগুলি কিন্তু এভাবে ভাবে না, তারা কিন্তু খুশি। আপনি যান একটা গ্রামে, সবচেয়ে ভালো লাগে আজকে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করে 93% মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। আমি যখন এক একটা এলাকা বিদ্যুৎ সম্পূর্ণ দিয়ে দিই তখন যারা কথা বলি, আমার যখন একটা গ্রামের মেয়ে আমাকে বলে খুব খুশি সে বিদ্যুৎ পেয়ে, বলে আপা আমি এখন রাইস কুকারে ভাত রাঁধি। এই যে তাদের পরিবর্তনটা জীবনের একটা গ্রামে, কিন্তু আমি কিন্তু এখন গ্রামে, গ্রামগুলোকে একটা শহরে নাগরিক সুবিধা যাতে করে দেওয়া যাবে সেই ব্যবস্থা নিচ্ছি। তো এই ভালো না লাগা যারা, এদের আপনি কোনোদিন কোনো কিছু ভালো লাগাতে পারবেন না। তাদের ভালো লাগবে তখনই যখন যদি আবার কোনোদিন কোনো মিলিটারি ডিক্টেটরকে তারা যেভাবে হোক ষড়যন্ত্র করে আনতে পারে বা কোনো আনকনস্টিটিউশনাল মিন্স যদি ক্ষমতা দখল করতে পারে, তখন তাদেরকে যদি কোনো সুযোগ তারা পায়, একটা ক্ষমতার স্বাদ পায়, তখন তাদের ভালো লাগবে। তখন তারা তাদের নিজের ভাগ্য করতে পারবে, টাকা পয়সা বানাতে পারবে, তার জীবন তাকে আরো মানে উপভোগ করতে পারবে, তখন তাদের ভালো লাগবে। মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ বা মধ্যবিত্ত নিম্নবিত্ত, তারা ভালো থাকলে তাদের তো ভালো না লাগারই কথা। নইলে আমি তো বাংলাদেশের রাজনীতি তো আজকের থেকে না, নিজেও রাজনীতিতে আছি, রাজনৈতিক পরিবারের জন্ম, কেউ তো আমার অচেনা না, সকলের পরিবারকেও চিনি, পরিবারের ব্যাকগ্রাউন্ড আমার চেনা, সবই আমার চেনা আছে।
আপনার শেষ কথাগুলোর মধ্যে যে আশার ব্যঞ্জনা প্রস্ফুটিত হলো, মঞ্জুরিত হলো, তার মধ্যে দিয়েই আজকে এই সীমিত পরিসরের সাক্ষাৎকারের সমাপনী টানতে চাইছি। আপনি ভালো থাকুন, আপনি শতায়ু হন, ভয়েস অফ আমেরিকার তরফ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন জন্মদিনে, এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনার সময়ের জন্য, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।
আপনাকেও ধন্যবাদ জানাই, এবং আপনার মাধ্যমে আমি সকল দর্শক শ্রোতা সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এটুকু বলবো যে দেশের মানুষের জন্য কল্যাণ করা, দেশের মানুষের কাজ করা, বাংলাদেশটাকে একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা, এটাই আমার একমাত্র লক্ষ্য। কাজে আমি বাংলাদেশের জনগণের দোয়া চাই, আশীর্বাদ চাই।
আপনাকে ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকার দর্শক শ্রোতাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।